হিন্দুস্থান রেকর্ডের পডকাস্ট নিবেদন বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথার আজ পঞ্চম পর্ব। উপস্থাপনা দেব শঙ্কর হালদার, রচনা সঙ্গীত ও সঞ্চালনা ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, গীতাংশে দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। উনিশ শতকের দ্বিতীয়ার্ধের বাংলা থিয়েটারের নানান গাথায় আজকের নিবেদন হিন্দুস্থান রেকর্ডের বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা পঞ্চম পর্ব।
পঞ্চম পর্ব শুরু করছি মধুসূদন দত্তের কৃষ্ণকুমারীকে নিয়ে। চতুর্থ পর্ব শেষ করেছিলাম নবনাটক অভিনয়ের মধ্যে দিয়ে। একেই কি বলে সভ্যতার অভিনয়ের পর শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি 1867 ফেব্রুয়ারিতে অভিনয় করল কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী নাটকের মধ্যে আমরা পেলাম ধনলোভী কপট পুরুষের প্রতি নারীর প্রতিহিংসা এবং তার ফলে এক নিরপরাধ তরুণীর আত্মাহুতি ঘিরে কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থানের প্রথম খণ্ড থেকে উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর শোচনীয় জীবন অবসান অবলম্বনে পঞ্চাঙ্ক ট্র্যাজেডির পরিকল্পনা। এই নাটক অভিনয়ের সময় বা অভিনয়ের কিছু আগেই কেশবচন্দ্রকে একটি চিঠি লেখেন, অর্থাৎ কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় যিনি এই নাটকের পরিচালক ছিলেন, তাকে একটি চিঠিতে প্রায় ধমকান মধুসূদন। লিখেছিলেন যে আমার এর আগের যে প্রহসনগুলো সেইগুলো ডানা ছেটে দেওয়া হয়েছিল। প্রথমে অভিনয় করা হয়নি, তারপর ফেলে রাখা হয়, তারপরে যে অভিনয় হয় সে অভিনয়ে হয়তো তার মন ভরেনি, সেই জন্যে তিনি বললেন যে এবারে আমি অন্য ধরনের নাটক লিখলাম কৃষ্ণকুমারী। এইটা যদি অভিনয় না হয় তাহলে আমি বাংলায় নাটকই লিখব না, আমি তাহলে অন্য ভাষায় নাটক লিখব, সেটা হিব্রু হতে পারে, চাইনিজও হতে পারে। এতটাই স্পর্ধা বা হুমকি দিয়েছিল।
তাহলে আমরা কি
সেই নাটকের ওই কৃষ্ণকুমারীর একটা যদি অংশ,
সংলাপের অংশ একটি শোনাচ্ছি। কৃষ্ণকুমারীর প্রবেশ। স্বগত উচ্চারণ করে কৃষ্ণকুমারী, সে দুটি পাখি হয়ে উড়ে গেল নাকি? আমি যে তার অন্বেষণে কত স্থানে লোক পাঠিয়েছি তার আর সংখ্যা নাই। কি আশ্চর্য, এ যে কি মায়া বলে আমাকে এত উতলা করে গেল, আমি তো তার কিছুই বুঝতে পারছি নে। আরে অবোধ মন, কেন বৃথা এত চঞ্চল হোশ? নিশার স্বপ্ন কি কখনো সফল হয়? এ দুটি কি আমাকে ছলনা করে গেল? তাই বা কেমন করে বলি, ওদের রাজার দূত পর্যন্ত এসেছে। ভগবতী কপালকুণ্ডলাকে আমার মনের কথাগুলো বলে ভালো করেছে কি? তাই এরূপ রহস্য কি মনে গোপন করে রাখা যায়? যেমন কীট ফুলের মুকুল কেটে নির্গত হয়, এও তাই করে। ওই যে ভগবতী মার সঙ্গে কথা কইতে কইতে এই দিকে আসছেন, বুঝি আমার কথাই হচ্ছে। ও মা, ছি ছি কি লজ্জা, মা শুনলে বলবেন কি? আমি মাকে এই মুখ আর কেমন করে দেখাবো? বিধাতা যে অদৃষ্টে কি লিখেছেন কিছুই বলা যায় না। যাই যাই, এখন সঙ্গীত শালায় পালাই।
দিবসে মানুষ নাই সুখ
মজা দেখো, টর্চের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, এর থেকেই কাহিনীর
নির্যাস।
সেই কাহিনীর থেকেই কিন্তু পরবর্তীকালে বা সমকালে বঙ্কিমচন্দ্র উপন্যাস
লিখছেন,
এবং এইখানে দেখো সেই বলা হচ্ছে কপালকুণ্ডলা, সেই কপালকুণ্ডলার উল্লেখ যেন ওখান থেকে চলে আসছে। তারও অনেক পরে কপালকুণ্ডলা লিখছে,
সংস্কৃতির মানে যাতায়াত,
হ্যাঁ,
ভাবনার যাতায়াত তা কিন্তু শুরু হয়ে গেছে।
এবং এই যে তাদের শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটা মেলমেশ, এইটা যেন তখনকার দিনে ভীষণ ভাবে পরিস্ফুট হতে লাগলো, যেটা আমরা জোড়াসাঁকো থিয়েটারের সূত্রেও দেখেছিলাম।
তারপরে মধুসূদন প্রভাব বিস্তার করতে শুরু করেছে।
এবং আরেকটা যেটা ঘটনা, এই যে থিয়েটারটা, এটা যে একটা সবাইকে নিয়ে,
যেটাকে আমরা বলি তিলোত্তমা শিল্প বা
তিলোত্তমা শিল্প,
এটা একার শুধু নাট্যকারের কাজ না,
ফুটবল খেলার মতো 11 জনকেই খেলতে হবে।
তোমার এই হুকুমের বা ওনার হুমকি,
হ্যাঁ,
এটার ক্ষেত্রে বলছিলাম, এই যে একটা নাটক মঞ্চস্থ না অবধি মানে অনেক মানুষ সেখানে যতক্ষণ না পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, ততক্ষণ অবধি যে নাট্যকার মানে ঘুমোতে পারছেন না, এটা কিন্তু একটা সদর্থক নাট্যের একটা মানে লক্ষণ আর কি। আমি সেটা কিন্তু মধুসূদন করেছেন, নিজে লিখে শুধু সাহিত্য গুণ বিচারে ওটাকে ফেলে রাখতে চাননি।
ঠিকই,
এটা দারুণ ব্যাপার, মানে এটা লক্ষ্য
করা। এই যে নাটকের সঙ্গে আবার সেই সঙ্গীতকে মেলানো, এই সংলাপের শেষ হলো চলো আমি যাই সঙ্গীতশালায়,
আর এই সংলাপের ধরনের মধ্যেও এত আধুনিকতা রয়েছে না,
একদম
মানে
ভাবলে
আজকের সময়
স্বপ্নের কথা বলছে, নিশার স্বপ্নের কথা বলছে, সেই আধুনিকতা
এবং মুকুল থেকে যে ফুলের উন্মেষ।
হ্যাঁ, এবং মজা হচ্ছে যে অনেকে বলেন মধুসূদন নাকি বাংলা জানতেন না।
হ্যাঁ, শুনেছি তো সেই কথা।
এই যদি না জানার ক্ষমতা হয় তাহলে জানলে কি হতো, এখন আমরা জেনে কি করছি।
এগুলো বলেন ওনার হয়ে কেউ লিখে দিয়েছে,
লিখে দিয়ে
বেশ।
প্রহসনের পদ ধরে দীনবন্ধু মিত্র লিখলেন নবীন তপস্বিনী, যেহেতু প্রহসনে তার খ্যাতি ছড়ালো, পূর্ণাঙ্গ নাটকেও আমরা দেখতে পেলাম রসবোধ রসালাপ। আর একটা মজা হচ্ছে, শেক্সপিয়ারের দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর থেকে তিনি সরাসরি অনুবাদ করলেন না, কিন্তু সেই নাটকটির পথেই রচনা করলেন এই নবীন তপস্বিনী। তাই চরিত্রে, গল্পে, ঘটনায় রসিকতার অভাব রইল না, এবং এই নাটকের মধ্যে দিয়ে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করলেন দীনবন্ধু। তখন ছড়া কাটা হল, ধন্য কীর্তি দীনবন্ধু রেখেছ ধরায়, একাধারে এত গুণ দেখা নাহি যায়।
বাহ,
নবীন তপস্বিনীর অংশ যদি তুমি একটু পড়ো, এবং এই নবীন তপস্বিনীর জলধর, যে মূল চরিত্র জলধর, এই কিন্তু ফার্স্ট অফ মেরি ওয়াইফস অফ উইন্ডসর।
ঠিক,
তো সেই জলধরের একটা সংলাপ,
জলধর এবং মল্লিক এদের সংলাপ। জলধর প্রবেশ করে এবং তারপরে মল্লিক আছে, জলধর এবং মল্লিকা এদের সংলাপ। জলধর প্রবেশ করে এবং বলে মল্লিকাকে, আমার বড় ভয় করছে, আমি সদাগরকে নৌকায় উঠতে দেখিছি, তবু যেন আমার বোধ হচ্ছে এই বাড়িতে আছে, আমি 10 বার এগিয়েছি 10 বার পিছিয়েছি। মল্লিকা বলে, তা আপনার ভয় কি, আপনি তো কৌশলে ত্রুটি করেননি, আজ সন্ধ্যের পরে সদাগরকে এখানে দেখতে পেলেই তো তারে কারাগারে দিতে পারবেন। জলধর বলে, তার হাত হতে বাঁচলে তো তারে কারাগারে দেব। মল্লিকা বলে, তুমি নির্ভয়ে আমোদ করো, সদাগর এতক্ষণ কত দূর যাচ্ছে। জলধর, এখানে আমার গা ছপছপ করে, তুমি যদি আমার বৈঠকখানায় যাও তবে নির্ভয়ে আমোদ করতে পারি, আমি এখানে ধরা পড়লে প্রাণ হারাবো। মল্লিকা বলে, এ কি মহাশয়, প্রেমিকের এমন ধর্ম নয়, সকল জোটাজোট করে এখন পটল তোলেন, আপনার কবিতা গেল কোথায়, রসিকতা গেল কোথায়, আর নয়নের চাউনি গেল কোথায়। জলধর এরপরে গান ধরে,
মালতীর মালা গামছা হারায় এলেমে ঘাটে, এ আমি মালতীর মালা গামছা হারায় এলেমে ঘাটে, এ আমি মালতীর মালা গামছা হারায় মালতীর মালা গামছা হারায়। তেলের বাটি গামছা হাতে গিয়েছিলাম নাইতে, তেলের বাটি গামছা হাতে গিয়েছিলাম নাইতে, পাপিচলে পড়ে গেলেম পাপিচলে, পাপিচলে পড়ে গেলেম পথর পানে চাইতে, এলেম ঘাটে, এ আমি মালতীর মালা গামছা হারায় এলেম ঘাটে, এ আমি মালতীর মালা গামছা হারায় মালতীর মালা গামছা হারায় মালতীর মালা গামছা হারায়। হ্যাঁ,
তেলের বাটি গামছা হাতে গিয়েছিলাম নাইতে, পা পিছলে পড়ে গেলাম বদর পানে চাইতে।
এই নবীন তপস্বিনীতে অর্ধেন্দ্রশেখর জলধরের ভূমিকায় অভিনয় করেছিলেন, অর্থাৎ অর্ধেন্দ্রশেখর মুস্তাফি। সেই অভিনয় দেখে গিরিশচন্দ্রের মন্তব্য, নবীন তপস্বিনীর জলধরের অভিনয় অতুলনীয়, শুধু অতুলনীয় নয়, অতুলনীয়র মধ্যে অতুলনীয়। আর অমৃতলাল বসুর মন্তব্য, নবীন তপস্বিনীর জলধরের ভূমিকায় অর্ধেন্দু শত্রু ও মিত্রের হৃদয় জয় করিয়াছিল। উনিশ শতকের ছয়ের দশকে মধুসূদনের প্রহসন দিয়ে যে বাবু কালচারের প্রতি আঘাত শুরু হয়েছিল,
যে কারণে থিয়েটার বন্ধ হয়ে গেল,
যে কারণে থিয়েটার বন্ধ হয়ে গেল, এ তৎসত্ত্বেও যারা সম্মুখ সারি নাট্যকার, দীনবন্ধু মিত্র তার মধ্যে একজন, এরা কিন্তু ওই বাবু কালচারকে আঘাত করতে কখনো ভুলছেন,
ছেড়ে কথা বলেনি না, এবং সেটা যথার্থই,
যথার্থই।
আমরা আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে কি আর এমন ব্যাপার, কিন্তু এই ওই সংস্কার
ওই সময়,
হ্যাঁ, ওই সময়ে দাঁড়িয়ে ওইটাকে আঘাত করা এবং তাকে নিয়ে মজা করা,
মজা করা,
তার জন্য সাহস লাগে,
সাহস লাগে। এবং ধরো এমনকি জোড়াসাঁকো থিয়েটারেও ওই যে বহু বিবাহ
নবনাটকে
যেটা আমরা দেখলাম বহু বিবাহের বিরুদ্ধে, এপাশে মধুসূদন লিখছেন, এপাশে দীনবন্ধু লিখছেন, তখনকার দিনের এই যে বাবু কালচারের প্রতি আঘাত, এবং বাবু কালচারটা যে আমাদের দেশের ক্ষতি করছে,
মানে সংস্কৃতির ক্ষতি করছে, সভ্যতার
সভ্যতার ক্ষতি করছে, সেইটার দিকে নজর একজন নাট্যকারের বা একজন লেখকের, সংস্কারকের কাজ করছে এই নাট্যকাররা, তখন
মানে তাকে বিনোদনের উপকরণ করে তুলে তাকে আঘাত
করা হচ্ছে,
চারটিখানি কথা না, এটা বড় মাপের শিল্পী না,
বড়। এবং তখনকার দিনে ভেবে দেখো এই নাটকগুলো হচ্ছে কিন্তু বনে দেবাড়ি রঙ,
তাদেরই
উঠোনে,
আমার খাবে, আমার পড়বে, আবার আমারই দাড়ি ওপড়াবে, আমার বুকের ওপর বসে, কিন্তু দাড়ি তো ওপড়াতেই হয়,
ওপড়াতেই হয়,
নাট্যকার এবং থিয়েটারের কাজই তাই,
একদম।